বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতা বন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 10 আগস্ট, 26 শ্রাবণ এবং ফার্সি 19 মুরতাদ। রেডিও তেহরানের সান্ধ্য অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13610 কিলোহার্টজে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13780 কিলোহার্টজে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শুনতে এবং ওয়েবসাইট ভিজিট করতে লগ ইন করুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুকে সরাসরি সম্প্রচার হয় এই পেজ থেকে facebook.com/irib বাংলা। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এরপর সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনবেন। ইউক্রেন ইস্যুতে আফ্রিকার দেশগুলোর সমর্থন পেতে আমেরিকার চেষ্টা সম্পর্কে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা এবং বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে অস্বাভাবিক আখ্যায়িত করে বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর ডায়ালগ বা সিপিডি যে দাবি করেছে সে সম্পর্কে আমাদের বিশেষ প্রতিনিধির পাঠানো প্রতিবেদন। দৃষ্টিপাতের পর থাকবে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা, পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান, কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমেই সংবাদ শিরোনাম। ইরানের অধিকার মেনে নেয় বিরক্ত কিছু গণমাধ্যম, বলেছেন ইরানি পরমাণু আলোচক দলের উপদেষ্টা মোহাম্মদ মারান্দি। পাইপলাইনের ভাড়া পরিশোধ করতে না পারায় ইউরোপের 3 দেশে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া। বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে 2 রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা, সন্দেহভাজনদের ধরতে অভিযান। ভারতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, বাংলার টাকা আটকে বাংলার মানুষকে বঞ্চিত করা যাবে না। আসসালামু আলাইকুম। বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ অংশগুলো শুনলেন, এবারে বিস্তারিত। পরিবেশনায় রয়েছি রেজওয়ান হোসেন। অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় পরমাণু সমঝোতা পুনর্বহালের সংলাপে ইসলামী প্রজাতন্ত্র ইরানের অধিকার মেনে নেয় ক্ষুব্ধ হয়েছে পশ্চিমা এবং সৌদি মালিকানাধীন ফার্সি ভাষার সংবাদ মাধ্যমগুলো। ইরানি পরমাণু আলোচক দলের উপদেষ্টা মোহাম্মদ মারান্দি গতকাল এক টেলিভিশন সাক্ষাৎকারে একথা বলেছেন। তিনি তেহরান বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের বর্তমান ভাইস প্রেসিডেন্ট হিসেবেও দায়িত্ব পালন করছেন। ইরানের সঙ্গে 2015 সালে সই হওয়া পরমাণু সমঝোতা পুনর্বহালের জন্য দুই পক্ষের মধ্যে আলোচনা চলছে। খবর বেরিয়েছে দুই পক্ষ সমঝোতা পুনর্বহালের বিষয়ে সমাধানের কাছাকাছি পৌঁছেছে। তিনি বলেন, সম্ভাব্য পরমাণু চুক্তির খসড়ায় পশ্চিমা দেশগুলো ইরানকে বিশেষ কোনো ছাড় দেয়নি, অথচ পশ্চিমা ও সৌদি মালিকানাধীন ফার্সি ভাষার কিছু গণমাধ্যম অসন্তুষ্টি প্রকাশ করছে। তারা বলছে, ইরানের চাপের মুখে পশ্চিমারা পিছু হটতে বাধ্য হয়েছে। সম্প্রতি আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA যে অভিযোগ এনেছে, সম্ভাব্য চুক্তি সইয়ের আগে তারও মীমাংসা করতে হবে। সম্প্রতি অনুষ্ঠিত বোর্ড অব গভর্নর্সের বৈঠকে কয়েকটি পশ্চিমা দেশ অভিযোগ করে যে IAEA-র সঙ্গে ইরান সহযোগিতা বন্ধ করেছে।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের মহাকাশ সংস্থার প্রধান হাসান সালারিয়া বলেছেন, দেশের বর্তমান চাহিদার আলোকে খৈয়াম স্যাটেলাইটের ডিজাইন করা হয়েছে। তিনি আজ এক সংবাদ সম্মেলনে আরও বলেছেন, খৈয়াম হচ্ছে জরিপ সংক্রান্ত একটি স্যাটেলাইট, এর মাধ্যমে নিখুঁত ছবি পাওয়া সম্ভব। হাসান সালারিয়া আরও বলেছেন, ইরানের মালিকানাধীন এই স্যাটেলাইটটি কাজাখস্তান থেকে মহাকাশে পাঠানোর কারণ হচ্ছে রাশিয়ার সুজ রকেটটির ওপর আস্থা রাখা যায়। এই রকেটের সাহায্যে কয়েকশো উৎক্ষেপণের একটিও ব্যর্থ হয়নি। তিনি আরও বলেন, এই স্যাটেলাইটের মাধ্যমে প্রতিদিন চারবার তথ্য পাওয়া যায়। এটিকে নির্দিষ্ট পয়েন্টের ছবি তোলার জন্য নির্দেশ দেওয়া যায় এবং সে অনুযায়ী ছবি পাওয়া যায়। এসব ছবি আর্কাইভে জমা রাখা হবে এবং এগুলো বিক্রি করাও সম্ভব। স্যাটেলাইটটি গোয়েন্দা তৎপরতায় ব্যবহার করা হবে বলে কোনো কোনো মার্কিন কর্মকর্তা যে দাবি করেছেন, সেই প্রসঙ্গে সালারিয়া বলেন, এই স্যাটেলাইটের সাইজ থেকেই এর লক্ষ্য উদ্দেশ্য স্পষ্ট। দেশের চাহিদা পূরণে এই স্যাটেলাইট পাঠানো হয়েছে। এই স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য দেশের বিজ্ঞানভিত্তিক সংস্থাগুলোকে সরবরাহ করা হবে। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সংসদ স্পিকার মোহাম্মদ বাকের কলিবফ বলেছেন, যেকোনো পরিস্থিতিতে সর্বশক্তি দিয়ে ফিলিস্তিনি জনগণ ও প্রতিরোধ সংগ্রামের পাশে থাকবে তেহরান। তিনি আজ ফিলিস্তিনের প্রতিরোধ সংগঠন ইসলামী জিহাদের মহাসচিব জিয়াদ আন নাখালার সঙ্গে ফোন আলাপে একথা বলেন। কলিবফ আরও বলেন, ইসলামী জিহাদ হচ্ছে ফিলিস্তিনের সবচেয়ে প্রভাবশালী সংগঠনগুলোর একটি এবং এই সংগঠন দখলদার শক্তির মোকাবেলায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে। এ সময় ইসলামী জিহাদের মহাসচিব ফিলিস্তিনিদের সংগ্রামের প্রতি ইরানের অব্যাহত সংগ্রামের জন্য ধন্যবাদ জানিয়ে বলেন, সর্বশেষ লড়াইয়ে ইহুদিবাদী ইসরায়েল বাধ্য হয়ে যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে এবং ইসলামী জিহাদের শর্তগুলো মেনে নিয়েছে। তিনি বলেন, ফিলিস্তিনের ভেতরে ও বাইরে প্রতিরোধ সংস্থাগুলোর ঐক্যবদ্ধ অবস্থানের কারণেই সাম্প্রতিক লড়াইয়ে বড় ধরনের সাফল্য এসেছে। জিয়াদ আন নাখালা আরও বলেন, সর্বশেষ যুদ্ধে ইসলামী জিহাদ প্রমাণ করেছে তারা বড় ধরনের দীর্ঘমেয়াদী যুদ্ধে ইসরায়েলের মোকাবেলা করার সক্ষমতা রাখে এবং ইসরায়েলকে শক্ত আঘাত করতে পারে। রাশিয়া জানিয়েছে, পশ্চিমা নিষেধাজ্ঞার কারণে পাইপ লাইনের মধ্য দিয়ে তেল পরিবহনের ভাড়া পরিশোধ করতে না পারার কারণে ইউরোপের তিনটি দেশে তারা তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে। দেশ তিনটি হল চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং হাঙ্গেরি। রাশিয়ার রাষ্ট্রীয় পাইপলাইন পরিচালনাকারী সংস্থা ট্রান্সনেফট গতকাল জানিয়েছে যে ইউক্রেনের পক্ষ থেকে দ্রুজ বা পাইপলাইনের ভেতর দিয়ে তেল পরিবহন বন্ধ করে দেওয়া হয়েছে। এই পাইপলাইনের ভেতর দিয়েই চেক প্রজাতন্ত্র, স্লোভাকিয়া এবং হাঙ্গেরিতে তেল সরবরাহ করে আসছে রাশিয়া। ট্রান্সনেফট কোম্পানি বলেছে, মস্কোর ওপর পশ্চিমা অর্থনৈতিক নিষেধাজ্ঞার কারণে পাইপলাইনের ভাড়া পরিশোধ করা সম্ভব হচ্ছে না। কোম্পানি গতকালের বিবৃতিতে জানিয়েছে, গত 4 আগস্ট ইউক্রেনের ভেতর দিয়ে রাশিয়ার তেল পরিবহন বন্ধ করে দিয়েছে কিয়েভ। কোম্পানিটি জানিয়েছে, ইউক্রেন পাইপলাইনের ভাড়া বাবদ অর্থ না পাওয়ার কারণে তারা তেল পরিবহন বন্ধ করে দেয়। স্লোভাকিয়া শোধনাগারের একজন মুখপাত্র নিশ্চিত করেছেন যে কয়েকদিন ধরে তেল পরিবহন বন্ধ রয়েছে। দ্রুজবা পাইপলাইনের দক্ষিণ শাখা দিয়ে প্রতিদিন প্রায় 2.5 লাখ ব্যারেল তেল পরিবহন করা হয়। আপনারা বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে আর প্রচারিত হচ্ছে শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে। বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে 2 রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা করা হয়েছে। তারা ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির হেড মাজিদ ছিলেন। ঢাকা থেকে বলছেন আমাদের বিশেষ প্রতিনিধি।
কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে আবারও সন্ত্রাসীদের গুলিতে 2 মাঝি নিহত হয়েছেন। মঙ্গলবার দিবাগত মধ্যরাতে ক্যাম্প 15 এর দুর্গম পাহাড়ের ঢালে এই ঘটনা ঘটে। নিহতরা হলেন 40 বছর বয়স্ক হেডবাজি আবু তালেব এবং একই ক্যাম্পের সাব ব্লক মাঝি 35 বছর বয়স্ক সৈয়দ হোসেন। সোমবার রাতেও একই কায়দায় বালুখালি ক্যাম্পে এক হেডমাজিকে গুলি করেছিল অজ্ঞাত অপরাধীরা, কিন্তু গুলি লাগে এক স্বেচ্ছাসেবীর গায়ে। তিনি আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন রয়েছেন। আজ বুধবার সকালে 8 আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ কামরান হোসেন জানান, পূর্বশত্রুতার জের ধরে 8 দর্জন দুষ্কৃতিকারী রোহিঙ্গা ক্যাম্প 15 এর C9 ব্লক থেকে আনুমানিক 150 ফিট উপরে দুর্গম পাহাড়ের ঢালে সৈয়দ হোসেন ও আবু তালেবকে গুলি করে পালিয়ে যায়। স্থানীয় রোহিঙ্গাদের কাছ থেকে খবর পেয়ে গুরুতর আহত অবস্থায় দুজনকে উদ্ধার করে MSF হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় সৈয়দ হোসেনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অপরজন আবু তালেবকে আশঙ্কাজনক অবস্থায় কুতুবালং হাসপাতালে রেফার করেন চিকিৎসকগণ। পরবর্তীতে সেখানে তার মৃত্যু হয় বলে পুলিশ জানিয়েছে। ইতিপূর্বেও দুষ্কৃতিকারীদের গুলিতে বিভিন্ন ক্যাম্পের কয়েকজন মাঝি নিহত হয়েছেন। আহত হয়ে বিছানায় কাতরাচ্ছেন আরও কয়েকজন। ক্যাম্প ব্যবস্থাপনা কমিটির মাঝিদের নেতৃত্বে ব্লকে ব্লকে ক্যাম্প পাহারা দল স্বেচ্ছাসেবী হিসেবে কাজ করছে। এতে মাদক, অস্ত্র ও অপহরণ বাণিজ্যে জড়িত রোহিঙ্গারা অপরাধমূলক কর্মকাণ্ড করতে অসুবিধায় পড়ছিল। এসব কারণে ভীতি সঞ্চার করতে অপরাধী চক্র মাঝিদের হত্যা করে বলে পুলিশের ধারণা। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
বলছিলেন আমাদের প্রতিনিধি। বাংলাদেশের খোলাবাজারে রেকর্ড পরিমাণ দর উঠেছে ডলারের, তবুও চাহিদা অনুযায়ী ডলার মিলছে না। যেসব মানি চেঞ্জারের কাছে ডলার পাওয়া যাচ্ছে, তারা প্রতি ডলার 118 টাকা থেকে 119 টাকা দরে বিক্রি করছেন, যা অতীতের সব রেকর্ড ছাড়িয়েছে। আজ বিকেলে মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানগুলোতে এই চিত্র দেখা যায়। এর আগে সোমবার সর্বোচ্চ 115 টাকা দরে খোলাবাজারে ডলার বিক্রি হয়েছিল। ব্যবসায়ীরা বলছেন, গ্রাহকদের চাহিদা অনুযায়ী ডলার পাচ্ছে না তারা, তাই অধিকাংশ ব্যবসায়ী ডলার বিক্রি করতে পারছেন না। তবে যাদের কাছে আছে তারা নিজেদের ইচ্ছেমতো দামে বিক্রি করছেন। বিভিন্ন গণমাধ্যম জানিয়েছে, বেশিরভাগ মানি এক্সচেঞ্জে ডলার নেই। যারা ডলার কিনতে আসছে তাদেরকে ফিরিয়ে দেওয়া হচ্ছে। তবে কেউ এক্সচেঞ্জগুলোতে ডলার বিক্রি করতে আসলে তারা 113 টাকা থেকে 114 টাকা দরে কিনে নিচ্ছেন। ভারতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, বাংলার টাকা আটকে বাংলার মানুষকে বঞ্চিত করা যাবে না। বিস্তারিত বলছেন আমাদের কলকাতার প্রতিনিধি।
ভারতে তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি কেন্দ্রীয় সরকারকে টার্গেট করে বলেছেন, বাংলার টাকা আটকে রেখে বাংলার মানুষকে বঞ্চিত করা যাবে না। তিনি আজ বুধবার পশ্চিমবঙ্গের বজবজে আর্সেনিক মুক্ত খাবার পানি সরবরাহ বর্ধিতকরণ প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখার সময় ওই মন্তব্য করেন। অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি পশ্চিমবঙ্গের পাওনা 100 দিনের কাজের প্রকল্পে কেন্দ্রীয় সরকার টাকা না দেওয়ায় তীব্র ক্ষোভ প্রকাশ করে হুঁশিয়ারি দেন। তিনি উপস্থিত জনতার উদ্দেশ্যে বলেন, আপনারা জোরে বলুন জয় বাংলা। বলছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। তিনি বলেন, কেন্দ্রীয় সরকার বলছে সবকা সাথ সবকা বিকাশ বা সবার সঙ্গে সকলের উন্নয়ন, কিন্তু 100 দিনের প্রকল্পের টাকা বাংলাকে দেয়নি। বাংলাকে ছাড়া বাকি যে কটা রাজ্য আছে সব কটাকে 100 দিনের প্রকল্পের টাকা দিয়েছে। তার কারণ, বাংলা ওদের বলে বলে গোল দিয়ে হারিয়েছে, সেজন্য ওদের তা গায়ে লেগেছে। গত সপ্তাহে রাজ্যসভায় আমাদের একজন এমপি প্রশ্ন করেছিলেন জহর সরকার, তার উত্তরে জানা গেছে প্রত্যেক রাজ্যকে হাজার হাজার কোটি টাকা দেয়া হয়েছে, কিন্তু বাংলাকে কত টাকা দেয়া হয়েছে? শূন্য উত্তরে উল্লেখ করা হয়েছে। এটা সরকারি তথ্য, আমি বানিয়ে বলছি না। তার মানে আপনি প্রমাণ করেছেন যে বাংলায় আপনি হেরে গেছেন বলে বাংলার মানুষকে বঞ্চিত করে রাখবেন, আপনি তা পারবেন না বলে মন্তব্য করেন তৃণমূল নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় এমপি। আব্দুল হাকিম, রেডিও তেহরান, কলকাতা।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
ফিরে আসি বিশ্ব সংবাদে। তাইওয়ানকে পুনঃ একত্রীকরণের বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করেছে চীন। এতে বলা হয়েছে, বেইজিং শান্তিপূর্ণভাবে তাইওয়ানের একত্রীকরণ চায়, কিন্তু বিদেশি শক্তিগুলো যদি চীনের অভ্যন্তরীণ ব্যাপারে হস্তক্ষেপ করে এবং তাইওয়ানকে স্বাধীন হওয়ার উস্কানি দেয়, তাহলে শান্তিপূর্ণভাবে তাইওয়ানকে পুনঃ একত্রীকরণের চেষ্টা অসম্ভব হয়ে পড়বে। শ্বেতপত্রে বলা হয়েছে, আমরা অত্যন্ত আন্তরিকতার সাথে শান্তিপূর্ণ উপায়ে আমাদের লক্ষ্য অর্জনের সর্বাত্মক প্রচেষ্টা চালাব, কিন্তু বল প্রয়োগের বিষয়টি আমরা পরিত্যাগ করব না, প্রয়োজন হলে আমরা এই পথ অনুসরণ করব। আর এর সাথে শেষ করছি রেডিও তেহরান থেকে আপাতত বিশ্ব সংবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। অনুষ্ঠানের এ পর্যায়ে আপনাদের সঙ্গে যোগ দিচ্ছি আমি আশরাফুর রহমান। এ অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতের শর্টওয়েভ 22 মিটার ব্যান্ডে 13,610 কিলোহার্টসে এবং সৌদি আরবে 22 মিটার ব্যান্ডে 13,780 কিলোহার্টসে। শ্রোতাবন্ধুরা, এবারে আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন আফ্রিকার কয়েকটি দেশ সফর করে ওই দেশগুলোর প্রেসিডেন্টদের সাথে বিভিন্ন বিষয়ে আলোচনা করেছেন। তাদের আলোচনায় ইউক্রেন ইস্যুটি প্রাধান্য পায়। ব্লিংকেনের এ সফরের লক্ষ্য উদ্দেশ্য সম্পর্কে দৃষ্টিপাতের প্রথমে রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পরিবেশন করছেন রেজওয়ান হোসেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী অ্যান্থনি ব্লিংকেন আফ্রিকার কয়েকটি দেশ সফরকালে নিরাপত্তা, খাদ্য সংকট, দ্বিপক্ষীয় সম্পর্ক উন্নয়নের বিষয়টি ছাড়াও ইউক্রেন যুদ্ধের ব্যাপারে সমর্থন লাভের বিষয়ে ওই দেশগুলোর নেতাদের সঙ্গে আলোচনা করেছেন। ব্লিংকেন দক্ষিণ আফ্রিকা, ডেমোক্রেটিক কঙ্গো ও রুয়ান্ডার প্রেসিডেন্টদের সাথে সাক্ষাৎ করেছেন। পররাষ্ট্রমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর আফ্রিকায় অ্যান্থনি ব্লিংকেনের এটাই দ্বিতীয় সফর। ইউক্রেন ইস্যুতে রাশিয়া ও যুক্তরাষ্ট্র যখন মুখোমুখি অবস্থানে রয়েছে, ঠিক তখন মার্কিন সরকার মস্কোর বিরুদ্ধে অবস্থান গ্রহণ এবং যুক্তরাষ্ট্রকে সমর্থন দেওয়ার জন্য আফ্রিকার দেশগুলোকে রাজি করানোর চেষ্টা করছে। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধ শুরুর পর আফ্রিকার বেশিরভাগ দেশ ওয়াশিংটনের প্রতি সমর্থন দিতে অস্বীকৃতি জানিয়েছে এবং তারা রাশিয়ার সঙ্গে সম্পর্ক আরও জোরদার করেছে। গত কয়েক দশকে আফ্রিকার বেশিরভাগ দেশ নিরাপত্তা ও পররাষ্ট্র ক্ষেত্রে স্বাধীন নীতি গ্রহণ করেছে এবং তারা আমেরিকা ও ইউরোপের নীতির আনুগত্য করা থেকে বিরত রয়েছে। এ কারণে ইউক্রেন ইস্যুতেও এসব দেশ রাশিয়ার সঙ্গে ঘনিষ্ঠতা অব্যাহত রেখেছে এবং পাশ্চাত্য থেকে মুখ ফিরিয়ে নিয়েছে। দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সাইরিল রামাফোসা কূটনৈতিক উপায়ে ইউক্রেন সংকট সমাধানের উপর গুরুত্ব আরোপ করে বলেছেন, গত বেশ কবছর ধরে পূর্ব ইউরোপে ন্যাটোর বিস্তৃতির নেতিবাচক পরিণতির ব্যাপারে রাশিয়া বারবার সতর্ক করে দেওয়া সত্ত্বেও পশ্চিমারা সেটাকে আমলে নেয়নি। তারা যদি রাশিয়ার সতর্ক বার্তাকে গুরুত্ব দিত, তাহলে ইউক্রেন রাশিয়া যুদ্ধ শুরু হতো না। উগ্র জঙ্গিবাদী গোষ্ঠীগুলোর তৎপরতার কারণে বহু বছর ধরে আফ্রিকার দেশগুলো নিরাপত্তাহীনতা ও খাদ্য সংকটের সম্মুখীন। ইউক্রেন সংকট শুরুর পর থেকে আফ্রিকার দেশগুলোতে আরও বেশি খাদ্য সংকট দেখা দেয়ায় ওই দেশগুলো উদ্বিগ্ন। বর্তমানে আফ্রিকার বহু দেশ বেকারত্ব ও খাদ্য সংকটের সম্মুখীন। সন্ত্রাসী গোষ্ঠীগুলো আফ্রিকার এই দুর্বলতার সুযোগকে কাজে লাগাচ্ছে এবং নিরাপত্তা ব্যবস্থাকে হুমকির মুখে ঠেলে দিয়েছে। অন্যদিকে বৃহৎ শক্তিগুলো আফ্রিকার এই সংকটকে কাজে লাগিয়ে ওই অঞ্চলে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রীর আফ্রিকা সফরকে এরই আলোকে মূল্যায়ন করা যায়।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/pl। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতের এবারে বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন 2015 সাল থেকে 21 সাল পর্যন্ত জ্বালানি তেল বিক্রি করে 46,858 কোটি টাকা লাভ করেছে। এর মধ্যে 10,000 কোটি টাকা সরকারকে দিয়েছে। বাকি 36,000 কোটি টাকা কোথায় গেল এমন প্রশ্ন রেখেছে সেন্টার ফর পলিসি ডায়ালগ বা সিপিডি। এ সম্পর্কে প্রতিবেদন পাঠিয়েছেন ঢাকা থেকে আমাদের বিশেষ প্রতিনিধি।
বাংলাদেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধিকে অস্বাভাবিক আখ্যায়িত করে বেসরকারি গবেষণা সংস্থা সিপিডি দাবি করেছে সরকার ত্রুটিপূর্ণ তথ্য উপাত্তের উপরে ভিত্তি করে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণা দিয়েছে। সিপিডি বলছে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি মূল্যস্ফীতিকে উস্কে দেবে, যাতায়াত ও পরিবহন খরচ বেড়ে যাবে, তাছাড়া ডিজেলের দাম বৃদ্ধির ফলে কৃষিখাতের উৎপাদন খরচ বেড়ে যাবে, কৃষি উৎপাদন কমে যাবে, ফলে আমাদের আমদানি খরচও বেড়ে যাবে। আজ বুধবার ধানমন্ডিতে সিপিডি কার্যালয়ে আয়োজিত সংলাপে সংস্থাটির গবেষণা পরিচালক খন্দকার গোলাম মোয়াজ্জেম এসব কথা বলেন। তিনি আরও বলেন, সরকারি সংস্থা বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বা বিপিসি গত 6 বছরে 46,000 কোটি টাকা লাভ করেছে, যার মধ্য থেকে সরকার দিয়েছে 10,000 কোটি টাকা, বাকি 37,000 কোটি টাকা কোথায়? বলা হয়েছে ওই টাকার মধ্যে 33,000 কোটি টাকা বিনিয়োগ হয়েছে। কোথায় সেই বিনিয়োগ হয়েছে সে তথ্য জনসম্মুখে আনার দাবি জানিয়েছে সিপিডি। সংস্থাটির পরিচালক ডক্টর ফাহমিদা খাতুন বলেন, সাম্প্রতিক মাসগুলোতে সারা বিশ্বে জ্বালানি তেলের দাম কমেছে, অথচ আমাদের দেশে তা বৃদ্ধি করা হলো। বলা হচ্ছে হংকংয়ে নাকি জ্বালানি তেলের দাম আরও বেশি, এটা ঠিক আছে, কিন্তু হংকংয়ে মাথাপিছু আয় প্রায় $50,000, আমাদের $2,503। সুতরাং কোনো দেশের সাথে তুলনা করতে হলে মাথাপিছু আয়ও দেখতে হবে। ডক্টর ফাহমিদা খাতুন বলেন, এই মূল্যবৃদ্ধি বাংলাদেশের ইতিহাসে অবিস্মরণীয় ঘটনা। এটা এমন এক সময় ঘটেছে যখন কিনা আমাদের অর্থনীতি বিভিন্নভাবে চাপের মধ্যে রয়েছে। এদিকে জ্বালানি তেলের দাম বৃদ্ধির পর থেকে প্রতিদিন বেড়ে চলছে বাজার দর, নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম বেড়েছে, সব কিছুর ব্যয় বাড়লেও মধ্যবিত্তের বা নিম্নবিত্তের আয় বাড়েনি, আয়ের সঙ্গে ব্যয়ের হিসাব মেলাতে হিমশিম খেতে হচ্ছে তাদের।
ধরেন কোনো কিছুই ক্রয় ক্ষমতার সামর্থ্যের বাইরে, যারা আমরা মধ্যবিত্ত আছি আসলে খুব কষ্টই।
দু তিন দিন যাবৎ আপনার আগের থেকে আপনার কেজি বোধ 3-4 টাকার মতো বেশি, তবে মিল মালিককে বলতেছে দানার দাম বেশি আরও বাড়তে পারে।
গাড়ি ভাড়া বাড়ছে, এক অজুহাতে মনে করেন আরও যারা বাড়াইছে আর মিল মালিকরা বাড়াইছে।
আপনার সর্বনিম্ন ভাড়া যেখানে 10 টাকা সেখানে এখন বাড়াইছে 15 টাকা 20 টাকা,
20 টাকার ভাড়া 30 টাকা নিচ্ছে। গভর্নমেন্ট তো যে রেট দিচ্ছে সেই রেটের যে অতিরিক্ত ভাড়া নিচ্ছে।
আমাদের বেতন তো আর বাড়া নাই, আমরা স্বল্প আয়ের মানুষ, বেতন তো আর বাড়া নাই, ভাড়ার পিছনে তো অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে।
আগের চেয়ে যে খরচটা বাড়ছে সেই খরচটা আসে নাই, পার গাড়িতে 2,000 থেকে 2,200 টাকা তেলের, শুধু তেলই বাইরে গেছে। এই টাকা তো আমাকে পিছনে থেকে কালেকশন করতে হবে।
পাইকারি বাজারে চাল ও ভোজ্য তেলের দাম আগে থেকেই ছিল ঊর্ধ্বমুখী। জ্বালানি তেলের দাম বৃদ্ধিতে যানবাহন ভাড়া বাড়ায় পণ্য দুটির নতুন করে দাম বাড়ানো হয়েছে বলে জানিয়েছে ব্যবসায়ীরা। পাইকারি ব্যবসায়ীরা বলছেন, বর্তমানে ঢাকা চট্টগ্রাম কিংবা উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে চট্টগ্রামে পণ্য পরিবহনে 5,000 থেকে 7,000 টাকা পর্যন্ত বেশি ভাড়া নিচ্ছে ট্রাক মালিকরা। এতে ভোগ্যপণ্যের বাজারে হঠাৎ করেই নতুন অস্থিরতা তৈরি হয়েছে। আব্দুর রহমান খান, রেডিও তেহরান, ঢাকা।
সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা, শ্রোতা বন্ধুরা, স্বাস্থ্য চিকিৎসা বিষয়ক সাপ্তাহিক অনুষ্ঠান স্বাস্থ্য কথার আসরে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি গাজী আব্দুর রশিদ। আশা করছি আপনারা সবাই ভালো আছেন, সুস্থ আছেন। দেহের মতো মনেরও রোগ হয় এবং তা দেহের রোগের মতোই গুরুত্বপূর্ণ। কখনো কখনো দেহের রোগের চেয়ে বেশি মারাত্মক হতে পারে মনের রোগ। মনের বহু রকম রোগ আছে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার পরিসংখ্যান অনুসারে প্রতি 4 জনের ভেতর একজন কোনো একটি মানসিক রোগের শিকার। উন্নত এবং উন্নয়নশীল দেশ মিলিয়ে 100 কোটির বেশি মানুষ এখন মানসিক রোগে ভুগছেন। বাংলাদেশে 2.25 কোটির বেশি মানুষ কোনো না কোনো মানসিক সমস্যায় ভুগছেন। আর দেশে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 25,525 জন
রোগের। এই পরিসংখ্যান একেবারে তাজা নয়, দু এক বছর আগের। বর্তমানে এই সংখ্যা কিন্তু আরও বেশি। তো আমরা কয়েক পর্বে বিভিন্ন ধরনের মানসিক রোগ নিয়ে কথা বলব, আর আমাদের সাথে থাকবেন বিশিষ্ট মনোরোগ বিশেষজ্ঞ, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের সাবেক বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম। আজ আমরা সিজোফ্রেনিয়া নিয়ে কথা বলব। সিজোফ্রেনিয়া ব্রেনের একটি দুরারোগ্য ব্যাধি। অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, রেডিও তেহরানের স্বাস্থ্য কথার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি।
আপনাকে ধন্যবাদ।
অধ্যাপক তাজুল ইসলাম, আলোচনার শুরুতেই আপনার কাছে জানতে চাইব, সিজোফ্রেনিয়া রোগটি আসলে কি, আপনি যদি একটু সহজ করে বুঝিয়ে দেন।
আপনাকে ধন্যবাদ। খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে আপনি আলোচনা করতে চান। আমাদের সকল মেডিসিনের বিভিন্ন বিভাগ আছে, কিডনি বিভাগ আছে, হার্টের বিভাগ আছে, লাং আছে, গ্যাস্ট্রোএন্টেরোলজিয়া আছে, ঠিক একইভাবে আমাদের নিউরো সায়েন্স আছে, ব্রেনের রোগ আছে। ব্রেনের রোগ দুই ধরনের, কিছু আছে নিউরোলজি সরাসরি, আর কিছু হচ্ছে আমাদের যেটা আমরা মানসিক রোগেরই প্রকাশ বলি।
ডাক্তার তাজুল ইসলাম, তাহলে ব্রেনের দুই ধরনের রোগের মধ্যে মানসিক রোগ সিজোফ্রেনিয়াও একটি ব্রেনের রোগ, তাই তো?
সিজোফ্রেনিয়াতে আমি এই বছর যে বইটা লিখেছি, বইটার নামই লিখেছি সিজোফ্রেনিয়া, একটি চিকিৎসাযোগ্য ব্রেনের রোগ। মানুষ কিন্তু আমাদের মানসিক রোগকে কি হার্টের রোগ না ফুসফুসের রোগ কি রোগ এটা বুঝতে পারে না। আপনি যখন জিজ্ঞাসা করেছেন সিজোফ্রেনিয়া কি, আমি সেই জন্য নামটাই লিখেছি চিকিৎসাযোগ্য। অনেকে মনে করে সিজোফ্রেনিয়া বোধহয় খুব চিকিৎসা ভালো হয় না, কিন্তু এটা যে ভালো হয় সেজন্য চিকিৎসাযোগ্য লিখেছি। আর এটা যে একটা ব্রেনের রোগ এটা জানান দেওয়ার জন্য, ব্রেনের রোগ কি কারণে সেটা এই বইয়ের ভিতরে বিস্তারিতভাবে ব্রেনের মেকানিজম, কোন কোন অঞ্চল, কোন কোন নিউরো ট্রান্সমিটার কিভাবে ডিসফাংশন হয় অথবা কাজ সঠিকভাবে কাজ করে না বলে এই রোগের সৃষ্টি হয়, সেই ব্রেন মেকানিজমের ব্যাখ্যা দিয়ে আমি বলার চেষ্টা করেছি যে এটা একটা ব্রেনের রোগ। এখন আমি সংক্ষেপে আপনি যেটা বললেন সিজোফ্রেনিয়াটা কি রোগ, সিজোফ্রেনিয়া শব্দটা আক্ষরিক অর্থ হচ্ছে স্প্লিট মাইন্ড। ব্লেনার নামক একজন মনোবিজ্ঞানী এই নামটা দিয়েছেন। স্প্লিট মাইন্ড হচ্ছে খণ্ডিত মন।
অধ্যাপক তাজুল ইসলাম, খণ্ডিত মন কথাটি আপনি বললেন, এটি আসলে কি, বিষয়টি যদি একটু বুঝিয়ে বলেন।
খণ্ডিত মন, ওই সময়ে এত বেশি তো ব্রেন বা নিউরোসাইন্স ডেভেলপ করে নাই, তখনকার লক্ষণ দেখে সাধারণভাবে যারা এই রোগগুলি নিয়ে গবেষণা করত বা এগুলি চিকিৎসায় নিয়োজিত ছিল, তারা একটা জিনিস লক্ষ্য করেছে যে এই এই ধরনের রোগীরা বেশ কথাবার্তি অপ্রাসঙ্গিক ভাবে বলে, একবার এক প্রসঙ্গ থেকে আরেক প্রসঙ্গে চলে যায় কোন রকমের যোগসূত্র ছাড়া, অনেকটা এলোমেলো আবোল তাবোলের মতন কথাবার্তি বলে। এটা প্রধান লক্ষণ মনে করিয়া তাদের ধারণা ছিল বোধ হয় আমাদের যে মনোজগৎ মন সেটা বোধ হয় খণ্ডিত হয়ে গেছে, বিভিন্ন জায়গায় কেটে গেছে, আলাদা আলাদা হয়ে গেছে। এই যে সম্ভবত এই রোগীরা কথাবার্তার ভিতরে যে সামঞ্জস্য বা সংশ্লিষ্টতা বা প্রসঙ্গতা আছে সেটা তারা হারিয়ে ফেলে, যার ফলে প্রসঙ্গবিহীন উল্টা পাল্টা কথাবার্তা বলে। এই জন্যই এই নামটা সিজোফ্রেনিয়া নামটা তখন অনেক আগে থেকে দেওয়া ছিল, এখনো পর্যন্ত সেই নামটাই বহাল রয়েছে, কেউ কেউ নাম বদলের চেষ্টা করছে। কারণ সিজোফ্রেনিয়া কথাটা এমন ভাবে এখন আমাদের স্টিগমা হয়ে গেছে, মানে লোকলজ্জার বিষয় হয়ে গেছে রোগীর কাছে, রোগীর আত্মীয়র কাছে, এমনকি আমরা যারা মনোরোগ বিশেষজ্ঞ রোগ চিকিৎসা করি তাদের কাছে। আমাদের সকল রোগী কিন্তু সাধারণ মানুষের মতন, আপনার আমার মতন স্বাভাবিক আচরণ, স্বাভাবিক চিন্তায় দৃষ্টিভঙ্গিতে নর্মাল মানুষ, কিন্তু তারপরও অনেক ধরনের মনোসমস্যা, আবেগীয় সমস্যা, আচরণগত সমস্যা থাকে, সেগুলি কিন্তু আমাদের মানসিক রোগের 99% মাত্র 1% হচ্ছে সাইকোসিস, যেটা সিজোফ্রেনিয়ার মতন রোগ, সিজোফ্রেনিয়ার ধরনের সাইকোসিস। তো এখন এই সাইকোসিস রোগটাকে মনে করা হয় মানসিক রোগের প্রোটোটাইপ হিসাবে, মনে করা হচ্ছে মানসিক রোগী মানে হচ্ছে এই সাইকোসিস বা সিজোফ্রেনিয়া জাতীয় রোগী, যাদেরকে সাধারণ মানুষ পাগল পাগল বলে বা উন্মাদ বলে।
অধ্যাপক তাজুল ইসলাম, তার মানে আমরা যারা জানি না সিজোফ্রেনিয়া রোগটা আসলে কি, তারা সিজোফ্রেনিয়ায় আক্রান্ত মানুষ যিনি আবোলতাবোল কথা বলছেন, উদ্ভ্রান্তের মতো চলাফেরা করছেন বা অলীক কিছু দেখছেন, তাকে দেখলে আমরা পাগল বলি, মাথা খারাপ বলি, এরকমটি কি?
জি জি, এটাই। শুধু সিজোফ্রেনিয়া না, মানসিক রোগ যদি আমরা কাউকে বলি বা আমাদের কাছে যদি চিকিৎসা দিতে আসে, সাইকোসিস বা সিজোফ্রেনিয়া তার কাছেও নয়, সাধারণ মানুষ, নর্মাল মানুষ, উদ্বেগ, উৎকণ্ঠা, আতঙ্ক, হতাশা, বিষণ্ণতা অথবা বিভিন্ন সম্পর্ক জনিত জটিলতা, হ্যাঁ, বা বিভিন্ন মানসিক চাপের কারণে যে সমস্যা হয়, তারাও যখন আমাদের কাছে আসে, কিন্তু ওই যে মানসিক রোগ মানে হচ্ছে সিজোফ্রেনিয়া বা সাইকোসিস, পাগলের রাস্তা, পাগলের রোগী, তখন তারা বলতে থাকে, ও তোমার কি মাথা খারাপ হয়ে গেছে, তোমার আত্মীয় কি মাথা গন্ডগোল হয়েছে, তোমরা সাইকিয়াট্রিস্টের কাছে কেন যাচ্ছে? এই যে একটা বিরাট ধরনের বাধা, এই যে আমাদের সামাজিক বাধা, মানসিক রোগীর মানে যে সাইকোসিস নয়, এটা বুঝাতেই আমাদের অনেক আটখো পড়াতে হয়। আস্তে আস্তে আমরা হয়তো সেটা অনেকটা পাচ্ছি, সাধারণ মানুষ এখন বুঝতে পারতেছে।
জি, ডাক্তার তাজুল ইসলাম, অনেক সময় দেখা যায় মানসিক রোগী কিন্তু তাকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে নিউরোলজিস্টের কাছে, এটা কেন?
মানসিক রোগ হলেই সাধারণত এই সাইকিয়াট্রিস্টদের কাছে আসতে চায় না, যাইতে চায় নিউরোলজিস্টের কাছে। ঠিক এই কারণে এই বয়ে নিউরোলজিস্টের কাছে গেলে এই আশেপাশের লোকেরা বলবে না যে ও তুমি তো তোমার ব্রেন খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এই যে সিজোফ্রেনিয়া জাতীয় রোগীরাও কিন্তু আত্মীয়রাও কিন্তু নিয়ে যায় নিউরোলজিস্টের কাছে এই বয়ে, যে তাকে চিহ্নিত করা হবে না যে এটা পাগল রোগ বা এটা এইগুলো। আমাদের কাছে আসলেই, সাইকিয়াট্রিস্টের কাছে আসলেই এটা মানে এই তকমা লাগে যায়, রিস্কে যায় তাদের, যে তারা বোধ হয় পাগল রোগ হয়ে গেছে বা মাথা খারাপ হয়ে গেছে, এরকম একটা ধারণা। এখন আপনাদের মিডিয়ার মাধ্যমে, সবার মাধ্যমে আমরা চেষ্টা করতেছি এই যে লোকলজ্জার ব্যাপারগুলি অথবা এই যে একটা ভুল অপনাম দেওয়া যে মানসিক রোগী মানে পাগল রোগী, এগুলি থেকে বেরিয়ে আসা দরকার। আর আমি এই ব্যাপারে উদাহরণ দিই, আমার এই সিজোফ্রেনিয়া বইও লিখেছি, যে ব্রেনের অন্যান্য রোগ যেমন ডিমেনশিয়া অথবা স্ট্রোক, আমি সহজের কথা স্ট্রোকই বলি, স্ট্রোক হচ্ছে এটা একটা ব্রেনের রোগ, যে ওখানে রক্ত নালী হয়তো কোথাও ব্লক হয়ে গেছে, সেই জায়গায় হয়তো সেখানে ওই অংশটা তখন ইনফেকশন হয়ে যায়, অথবা রক্ত নালী ছিঁড়ে যায়, ওখানে রক্তপাত হয়, তখন ওই অংশটা কাজ করে না, তখন স্ট্রোক হয়। স্ট্রোক হলে তো আমরা সেটাকে পাগল রোগী বলি না। ঠিক একই রকম ভাবে এই যে সিজোফ্রেনিয়াটা, সেটাও কিন্তু ব্রেনের রোগ।
অধ্যাপক ডাক্তার তাজুল ইসলাম, চিকিৎসাযোগ্য মানসিক রোগ সিজোফ্রেনিয়া নিয়ে আলোচনার প্রথম পর্বে আমাদের সময় দেওয়ার জন্য আপনাকে আবারও অশেষ ধন্যবাদ। আর শ্রোতা বন্ধুরা, ব্রেনের কঠিন একটি রোগ সিজোফ্রেনিয়া, যা মানসিক রোগ হিসেবে পরিগণিত, সে সম্পর্কে মূল্যবান আলোচনা শুনলেন এতক্ষণ। আমাদের চারপাশে এরকম অনেক সিজোফ্রেনিয়ার রোগী আছেন, তবে এটি চিকিৎসা করালে রোগটি ভালো হয়ে যায়। এ রোগ নিয়ে কয়েক পর্বের আলোচনায় আমাদের সাথে থাকার আহ্বান জানিয়ে রাখছি। সবাই ভালো ও সুস্থ থাকুন।
কথাবার্তা অনুষ্ঠান শুনবেন অনুষ্ঠানের এ পর্যায়ে। শ্রোতা বন্ধুরা, রেডিও তেহরানের প্রাত্যহিক আয়োজন কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আজ 10 আগস্ট বুধবারের কথাবার্তার আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। বাংলাদেশের শিরোনাম, সুইস ব্যাংকে বাংলাদেশিদের টাকা সম্পর্কে সরকার নির্দিষ্ট তথ্য চায়নি দৈনিক প্রথম আলো। খোলাবাজারে প্রতি ডলার ১১৯ টাকা দৈনিক ইত্তেফাক। রাজনীতি থেকে বিএনপির বিদায় নেওয়ার সময় এসেছে ওবায়দুল কাদের দৈনিক নয়া দিগন্ত। চারদিকে উন্নতি, সন্ধ্যা হলেই মোমবাতি রিজভি দৈনিক যুগান্তর। যুক্তরাষ্ট্র বিশেষ কোনো দলকে সমর্থন করে না মার্কিন রাষ্ট্রদূত দৈনিক কালের কণ্ঠ। ভারতের শিরোনাম, পার্থের কৃতকর্মে লজ্জিত কিন্তু তৃণমূল মানে চোর নয়, পাল্টা নাম দিলেন ফিরহাদ ব্রাত্য দৈনিক আনন্দবাজার পত্রিকা। অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সিতে নীতিশ কুমার, উপমুখ্যমন্ত্রী তেজস্বী দৈনিক আজকাল। শুভেন্দু বঙ্গ বিজেপির সভাপতি, খবর প্রকাশে চাঞ্চল্য পদ্ম শিবিরে দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতাবন্ধুরা, এবারে বাংলাদেশের গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিস্তারিত। দৈনিক নয়া দিগন্তের শিরোনামের খবরে বলা হয়েছে, আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নেতিবাচক রাজনীতি ও নির্বাচন বিমুখতার জন্য বিএনপির রাজনীতি থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। বুধবার গণমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে তিনি এসব কথা বলেন। আওয়ামী লীগ সরকারের বিদায় নেওয়ার সময় এসেছে। বিএনপি নেতাদের এমন বক্তব্যের জবাবে সেতুমন্ত্রী বলেন, বিএনপির ব্যর্থতা বাংলাদেশকে চরম অনিশ্চয়তা ও দুরবস্থার মুখে ঠেলে দিয়েছিল। তারা সরকার পরিচালনায় যেমন ব্যর্থতার পরিচয় দিয়েছে, বিরোধী দল হিসেবেও চরম দায়িত্বহীনতার নজির স্থাপন করেছে। আওয়ামী লীগ সরকারের নয় বরং নেতিবাচক রাজনীতি ও নির্বাচন বিমুখতার জন্য বিএনপির রাজনীতি থেকে বিদায় নেওয়ার সময় এসেছে। দৈনিক কালের কণ্ঠের শিরোনামের খবরে বলা হয়েছে, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত পিটার ডি হাস জানিয়েছেন, যুক্তরাষ্ট্র বাংলাদেশের বিশেষ কোনো দলকে আগেও সমর্থন করেনি, এখনও করে না। আজ বুধবার সকালে রাজধানীর একটি হোটেলে রাজনৈতিক ই লার্নিং প্ল্যাটফর্মের উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। নির্বাচন প্রসঙ্গে রাষ্ট্রদূত পিটার ডি হাস বলেন, সংকট মোকাবেলায় সুষ্ঠু, অবাধ ও গ্রহণযোগ্য নির্বাচনের চেয়ে ভালো কোনো সমাধান নেই, কিন্তু সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়া কঠিন। সেজন্য নির্বাচন কমিশন, সরকার সহ সবার সক্রিয় অংশগ্রহণ জরুরি বলে মনে করেন মার্কিন রাষ্ট্রদূত। একই অনুষ্ঠানে তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ বলেছেন, সব দলকে নির্বাচন বর্জন ও না বলার সংস্কৃতি থেকে বের হয়ে আসতে হবে। সব দলের অংশগ্রহণে আগামী নির্বাচন সুষ্ঠু হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। দৈনিক যুগান্তর এক খবরে লিখেছে, বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেছেন, এই নিশিরাতের সরকার দেশকে দেউলিয়াত্বের দ্বার প্রান্তে নিয়ে গেছে। ঘরে ঘরে এখন স্লোগান শোনা যাচ্ছে, চারদিকে উন্নতি, সন্ধ্যা হরেই মোমবাতি। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তিনি এমন মন্তব্য করেন। মন্ত্রীদের উদ্ধৃতি দিয়ে রিজভী বলেন, জ্বালানি প্রতিমন্ত্রী বলেছেন আমাদের তহবিল খালি হয়ে যাচ্ছে, পরিকল্পনা মন্ত্রী বলেছেন আমরা এখন একটু অসুবিধায় পড়ে গেছি, টাকার ঘাটতি পড়ে গেছে, আর বাংলাদেশ ব্যাংক গভর্নর বলেছেন অবশ্যই দেশের অর্থনীতি চাপে আছে। রিজভী দাবি করেন, গুরুত্বপূর্ণ দুই মন্ত্রী ও গভর্নরের এই স্বীকারোক্তি প্রমাণ করে পরিস্থিতি অতি ভয়াবহ। দৈনিক ইত্তেফাকের শিরোনামের খবরে বলা হয়েছে, মতিঝিল এলাকার মানি এক্সচেঞ্জগুলোতে এখন ডলার নেই, তবে তারা গ্রাহকদের কাছে সময় নিয়ে প্রতি ডলার ১১৯ টাকায় বিক্রি করছেন। বুধবার খোলা বাজারে ডলার ব্যবসায়ী ও মানি এক্সচেঞ্জের কর্মীদের সঙ্গে কথা বলে এমন তথ্য পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, বেশিরভাগ মানি এক্সচেঞ্জেই এখন নগদ ডলার সংকট, বিক্রির চেয়ে কিনছে বেশি, তবে বিক্রি করার লোক নেই। আবার এতদিন যারা রাস্তায় ডলার কেনাবেচা করতেন, কেন্দ্রীয় ব্যাংকসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানের ভয়ে তারাও সরাসরি কেনাবেচা করছেন না। বুধবার কার্ভ মার্কেট বা খোলাবাজারে নগদ ডলার কিনতে গ্রাহককে গুনতে হচ্ছে ১১৮ থেকে ১১৯ টাকা, সোমবার যা ছিল ১১৪ থেকে ১১৫ টাকা। খোলাবাজারে সাধারণ গ্রাহক বিক্রি করলে প্রতি ডলার পাচ্ছে ১১৫ টাকা থেকে ১১৬ টাকা। এবার ভারতের বিস্তারিত খবর তুলে ধরছি। দৈনিক আজকাল লিখেছে, রেকর্ড গড়লেন নীতিশ কুমার, দীর্ঘ কয়েক দশকের ক্যারিয়ারে অষ্টমবার বিহারের মুখ্যমন্ত্রীর কুর্সি দখল করলেন বর্ষীয় রাজনীতিক। বুধবার দুপুর ২টায় বিহারের মুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন নীতিশ কুমার। পাটনায় রাজভবনে রাজ্যপাল ফাগু চৌহানের সামনে শপথ বাক্য পাঠ করলেন নীতিশ কুমার। একই সঙ্গে উপমুখ্যমন্ত্রী পদে শপথ নিলেন লালুপুত্র তেজস্বী যাদব। ১৩ বছর ঘর করার পর মঙ্গলবার অবলীলায় বিজেপি জোটের সংসার ছেড়ে বেরিয়ে গেলেন নীতিশ। গতকাল রাজভবনে গিয়ে মুখ্যমন্ত্রীর পদে ইস্তফা দেন। এর কিছুক্ষণের মধ্যেই দ্বিতীয়বার রাজভবনে গিয়ে নীতিশ তেজস্বী ১৬৪ জন বিধায়কের সই করা সমর্থনপত্র জমা দেন। সূত্রের খবর, এবার ক্যাবিনেটেও রয়েছে চমক। স্বরাষ্ট্রমন্ত্রক নিজের কাছে রেখেছেন জেডিইউ প্রধান। বিজেপি সঙ্গ ত্যাগ করে ফের আরজেডি, কংগ্রেস, বামেদের সঙ্গে হাত মিলিয়ে সরকার গড়তে চলেছেন নীতিশ কুমার। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে, তৃণমূলের ১৯ নেতা মন্ত্রীর সম্পত্তি কিভাবে বাড়ছে তা নিয়ে জনস্বার্থ মামলা দায়ের হওয়ার দুদিন পর পূর্ণ সত্য নিয়ে সামনে এলো তৃণমূল। তাদের দাবি, বিষয়টি নিয়ে বিজেপি, বাম ও কংগ্রেস অর্ধসত্য প্রচার চালাচ্ছে। যে ১৯ জনের নাম গত সোমবার প্রকাশ্যে এসেছিল তাদের মধ্যে ৬ জন ফিরহাদ হাকিম, ব্রাত্য বসু, অরূপ রায়, শিউলি সাহা, মলয় ঘটক এবং জ্যোতিপ্রিয় মল্লিক বুধবার সাংবাদিক বৈঠক করেন। সেই বৈঠকেই সম্পন্ন তালিকা তুলে ধরেন ব্রাত্য। তিনি অধীর চৌধুরী, সূর্যকান্ত মিশ্র সহ বিরোধী দলের একাধিক নেতার নাম ওই তালিকায় রয়েছে বলে দাবি করেন। বুধবারের বৈঠকে হাজির তৃণমূলের ৬ মন্ত্রীকেই আক্রমণাত্মক ভঙ্গিমায় দেখা গিয়েছে। ফিরহাদের বক্তব্য সুযোগ পেয়েছেন, সকলেই অপমান করছেন, এটা জনস্বার্থ মামলা নয়, রাজনৈতিক স্বার্থে করা মামলা। তার দাবি, রোজগার বাড়ানো কোনো অন্যায় নয়, সম্পত্তি কেনাও কোনো অন্যায় নয়। শ্রোতাবন্ধুরা, কথাবার্তা আজকের আসর এখানেই কুটি নিচ্ছে, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতাবন্ধুরা। এবারে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনে আপনাদের সঙ্গে রয়েছি আমি আক্তার জাহান
ও আমি গাজী আব্দুর রশিদ।
গত আসরে আমরা সূরা কামারের ৮ নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শুনেছিলাম। আজ আমরা এই সূরার ৯ থেকে ২২ নম্বর পর্যন্ত আয়াতের সংক্ষিপ্ত তাফসির উপস্থাপনের চেষ্টা করব। প্রথমেই ৯ থেকে ১২ পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তর্জমা শোনা যাক।
كذبت قبلهم قوم نوح فكذبوا عبدنا وقالوا مجنون وازدجر فدعا ربه أني مغلوب فانتصر ففتحنا أبواب السماء بماء منهمر وفجرنا الأرض عيونا فالتقى الماء على أمر قد قدر।
এদের আগে নূহের সম্প্রদায়ও আমার আয়াতসমূহের প্রতি মিথ্যারোপ করেছিল এবং আমার বান্দা নূহকে অস্বীকার করেছিল আর বলেছিল সে পাগল আর তাকে নানা ধরনের নির্যাতন ও হুমকির মাধ্যমে রিসালাতের দায়িত্ব পালন থেকে বিরত রাখা হয়েছিল। সুতরাং নূহ তাঁর প্রতিপালকের কাছে এভাবে আবেদন জানাল, হে আমার রব, আমি পরাজিত হয়েছি, সুতরাং আমাকে সাহায্য করো। ফলে আমি উন্মুক্ত করে দিলাম আকাশের দ্বার সমূহ প্রবল বর্ষণশীল বারিধারার মাধ্যমে, আর আমি ভূমিতে ঝর্ণা উৎসারিত করলাম, ফলে আসমান ও জমিনের সকল পানি মিলিত হল নির্ধারিত নির্দেশনা অনুসারে।
আগের আসরে কিয়ামতের দিন কাফিরদের ভয়াবহ পরিণতির কথা উল্লেখ করার পর এই তিন আয়াতে পার্থিব জগতেই তাদের পরিণতির প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, অন্যান্য নবীর মতো হযরত নূহ আলাইহিস সালাম ও তাঁর জাতিকে আল্লাহর একত্ববাদের প্রতি আহ্বান জানান এবং তাদেরকে কিছু অলৌকিক নিদর্শন দেখান, কিন্তু তার জাতি কোনো অবস্থাতেই সত্য গ্রহণ করতে প্রস্তুত ছিল না। তারা আল্লাহর নবীকে পাগল অভিহিত করে বলল, তার ঘাড়ে জিন চেপেছে এবং সে তার বোধ শক্তি হারিয়ে ফেলেছে। তারা হযরত নূহকে পাথর মেরে হত্যা করার হুমকি দেয়। তারা নানা ধরনের অত্যাচার, নির্যাতন ও প্রতিবন্ধকতা সৃষ্টি করার মাধ্যমে আল্লাহর নবীকে দাওয়াতের বাণী প্রচার থেকে বিরত রাখার চেষ্টা করে। এ অবস্থায় হযরত নূহ আলাইহিস সালাম কাফিরদের মোকাবেলায় আল্লাহর সাহায্য কামনা করেন। আগেই আল্লাহর পক্ষ থেকে সব ধরনের সতর্কবাণী আসা সত্ত্বেও তারা তা গ্রহণ না করায় এবার আল্লাহ তাআলা তাদের প্রতি আযাবের দরজা খুলে দেন। ভয়ঙ্কর প্লাবনে সব কাফের ধ্বংস হয়ে যায়।
এই তিন আয়াতের কয়েকটি শিক্ষণীয় বিষয় হচ্ছে, এক, যুগে যুগে সব নবীকে কাফেররা পাগল বলে আখ্যায়িত করেছে। তারা এই অপবাদ প্রয়োগের মাধ্যমে নবীদেরকে হেয় প্রতিপন্ন করার চেষ্টা করেছে। দুই, বৃষ্টির পানি আল্লাহর রহমতের নিদর্শন হলেও এই বৃষ্টি কখনো কখনো আল্লাহর গজবের উপকরণেও পরিণত হয়। منا الدعاء منا الخطا منك العطاء منا الرجاء منا الدعاء منا الخطا।
এবারে এই সূরার ১৩ থেকে ১৭ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
وحملناه على ذات الواح ودسر تجري بأعيننا جزاء لمن كان كفر ولقد تركناها آية فهل من مدكر فكيف كان عذابي ونذر ولقد يسرنا القرآن للذكر فهل من مدكر
أرامتك أرتت نهوك কাঠ ও পেরেক নির্মিত জাহাজে আরোহণ করালাম। জাহাজটি আমার তত্ত্বাবধানে ভেসে চলল। এটি ছিল সেই নবীর জন্য পুরস্কার যাকে অমান্য ও অস্বীকার করা হয়েছিল। আমি এটাকে, অর্থাৎ জাহাজটিকে, এক নিদর্শন রূপে রেখে দিয়েছি। অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? সুতরাং কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী? এবং নিশ্চয়ই আমি কোরআনকে উপদেশ গ্রহণের জন্য সহজ ও বোধগম্য করে দিয়েছি, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি? নূহের জাতির প্রতি আযাব পাঠানোর আগে আল্লাহ তাআলা তাকে একটি বিশাল জাহাজ নির্মাণের আদেশ করেন। কোনো প্রাণী যাতে বিলুপ্ত হয়ে না যায় সেজন্য সব প্রাণীকে জোড়ায় জোড়ায় জাহাজে ওঠানোর নির্দেশ দেয়া হয়। এখান থেকেই বোঝা গিয়েছিল যে ভয়াবহ এক প্লাবন অত্যাসন্ন, তা না হলে এমন নির্দেশ আল্লাহ তাআলা দিতেন না। প্লাবন শুরু হওয়ার পর আল্লাহর নির্দেশে হযরত নূহের জাহাজ চলতে শুরু করে এবং তাতে আরোহণকারী ইমানদারগণ প্রাণে রক্ষা পান। অন্যদিকে সকল কাফির বেঘরে প্রাণ হারায়। এরপর প্লাবন থেমে গেলে জাহাজের আরোহীরা নির্বিঘ্নে নিচে নেমে আসেন, কিন্তু সেই কাঠ ও লোহার পেরেক দিয়ে তৈরি জাহাজটি আল্লাহর ইচ্ছায় অবশিষ্ট থেকে যায়।
পরের আয়াতে পবিত্র কোরআনের সহজবদ্ধতার প্রতি ইঙ্গিত করে বলা হয়েছে, কোরআনের ভাষারীতি এমন যে তা তেলাওয়াত করা সহজ ও শ্রুতিমধুর। এই মহাগ্রন্থের বিষয়বস্তু এমনভাবে বর্ণনা করা হয়েছে যে তা উপলব্ধি করা যে কোনো মানুষের জন্যই সহজ। তবে এই সহজ বিষয়বস্তুর মর্মবাণী অত্যন্ত সুদৃঢ় ও কঠিন। এত সহজ হওয়া সত্ত্বেও গোটা জগৎবাসী একত্রিত হয়ে চেষ্টা করলেও এই কোরআনের আয়াতের মতো একটি আয়াত কারো পক্ষে রচনা করা সম্ভব নয়।
এবারে সূরা কামারের ১৮ থেকে ২২ নম্বর পর্যন্ত আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
كذبت عاد فكيف كان عذابي ونذر إنا أرسلنا عليهم ريحا صرصرا في يوم نحس مستمر تنزع الناس كأنهم أعجاز نخل منقعر فكيف كان عذابي ونذر وَلَقَدْ يَسَّرْنَا الْقُرْآنَ لِلذِّكْرِ فَهَلْ مِن مُدَّكِرٍ
আদ সম্প্রদায় তাদের নবীকে প্রত্যাখ্যান করেছিল, ফলে কি কঠোর হয়েছিল আমার শাস্তি ও সতর্কবাণী। নিশ্চয়ই আমি তাদের উপর এক নিরবচ্ছিন্ন অমঙ্গল দিনে পাঠিয়েছিলাম, এক প্রচণ্ড শীতল ঝোড়ো হাওয়া। সেই ঘূর্ণিঝড় সুঠাম দেহের অধিকারী আদ জাতির মানুষকে উৎপাটিত খেজুর গাছের কাণ্ডের ন্যায় উৎপাটন করেছিল। সুতরাং কেমন ছিল আমার শাস্তি ও সতর্কবাণী? আর অবশ্যই আমি কোরআনকে সহজ করে দিয়েছি উপদেশ গ্রহণের জন্য, অতএব উপদেশ গ্রহণকারী কেউ আছে কি?
হযরত নূহের ঘটনা বর্ণনা করার পর এই আয়াতগুলোতে আদ জাতির পরিণতির কথা বলা হয়েছে। আল্লাহ নবী আদ জাতিকে তাদের অপকর্ম সম্পর্কে যতই সতর্ক করুক না কেন, তারা তাকে অপমান করতে থাকে এবং নিজেদের সুঠাম দেহ নিয়ে অহংকার প্রদর্শন করে। তারা কখনো কল্পনাও করতে পারেনি একদিন এক ঘূর্ণিঝড় এসে তাদের এই সুঠাম দেহগুলোকে খেজুর গাছের কাণ্ডের মতো যত্রতত্র আছড়ে ফেলে রাখবে। ওই ভয়াবহ ঝড় এক সপ্তাহ ধরে বইতে থাকে এবং এর ফলে একজন কাফিরও প্রাণে রক্ষা পায়নি। এরপর আল্লাহ তাআলা আবার মানুষকে বলছেন তারা কেন অতীত জাতিগুলোর পরিণতি থেকে শিক্ষা নেয় না।
এই আয়াতগুলো শিক্ষণীয় বিষয়গুলো হচ্ছে: এক, আল্লাহ তাআলা নবী রাসূল পাঠিয়ে মানুষকে বারবার সতর্ক করে দেন, এরপরও যারা সতর্কবাণীতে কান না দেয় তারা যেন ঘোরতর পরিণতির অপেক্ষায় থাকে। দুই, পানির মতো বাতাসও আল্লাহর হুকুমের অধীন, কখনো বাতাস মানুষের জন্য প্রশান্তিদায়ক, আবার কখনো ভয়াবহ আজাবের অনুষঙ্গ। তো শ্রোতা বন্ধুরা, এর সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
যারা সঙ্গ দিলেন তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।
কোরআনের আলো অনুষ্ঠানটি শুনলেন। এবারে সংক্ষিপ্ত সংবাদ। ইরানের অধিকার মেনে নেয় বিরক্ত কিছু গণমাধ্যম, বলেছেন ইরানি পরমাণু আলোচক দলের উপদেষ্টা মোহাম্মদ মারান্দি। পাইপলাইনের ভাড়া পরিশোধ করতে না পারায় ইউরোপের তিন দেশে তেল রপ্তানি বন্ধ করে দিয়েছে রাশিয়া। বাংলাদেশের কক্সবাজারের উখিয়ায় শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে গুলি করে হত্যা, সন্দেহভাজনদের ধরতে অভিযান। ভারতের পশ্চিমবঙ্গে ক্ষমতাসীন তৃণমূলের পক্ষ থেকে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে 100 দিনের প্রকল্পে টাকা না দেওয়ার অভিযোগ। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো ও সুস্থ থাকুন এই কামনা করে, এবং আজই বাংলাদেশ সময় রাত 10:30, ভারত সময় রাত 9:30 এবং তেহরান সময় রাত 9:00 আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।